গান্ধী স্মারক সংগ্রহালয়ের পক্ষ থেকে কলকাতায় শক্তি প্রেসে শ্রীযুক্ত রতনময় চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে গান্ধীজির সম্বন্ধে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করি। তাকে বলি, 1945 সালের 1 ডিসেম্বর তারিখে গান্ধীজি যখন সোদপুরে আসেন, তখন তো আপনি সোদপুর আশ্রমে ছিলেন। আপনি যদি ওই সময় থেকে আপনার স্মৃতিকথা আরম্ভ করেন তাহলে বেশ হবে।
সোদপুরে গান্ধীজি 1 ডিসেম্বর 1945 বেলা প্রায় 3টে সোদপুর খাদি প্রতিষ্ঠানের সম্মুখে রাস্তায় আমরা অপেক্ষা করে আছি। স্বেচ্ছাসেবকের দল সারবন্দি দাঁড়িয়ে আছে, বাঙালি হিন্দুস্তানি গুজরাটি দক্ষিণী নানা লোকের নাতি ক্ষুদ্র একটি জনতা আনন্দ ও আগ্রহে তাঁরই দর্শনাভিলাষী হয়ে আছে, যার পথযাত্রার তালে তালে হিন্দুস্থানের বুক সর্বত্র দুলে ওঠে। গান্ধীজি আসবেন সোদপুর আশ্রমে, বাংলায় কিছুদিন অবস্থান করবেন। ঠিক বেলা 3টায় তাঁর সেই আনন্দময় অপরাজেয় উজ্জ্বল হাসিতে আর বৈষ্ণবজনের সর্বজন আপন করা সেই অপূর্ব মধুর নমস্কারে দিব্য একটি পরিবেশ সৃষ্টি করতে করতে গান্ধীজি এসে পৌঁছে গেলেন। সবার বুক ধরে গেল, সবার মুখ নতুন আশা উৎসাহে নতুন ভাষা ও ভালোবাসায় দীপ্ত হয়ে উঠল। রম্য পরিবেশ, বৃক্ষলতা, পুষ্করিণী, ফল ফুল, চোখ জোড়ানো সবুজ মাঠ, যত্নরক্ষিত সুপরিচ্ছন্ন পথ, গোশালা, রন্ধনশালা, কর্মশালা, বিশ্রামশালা, সমবেত প্রার্থনা, সুবিস্তীর্ণ প্রাঙ্গণে অনুচ্চ মঞ্চ, আশ্রমগৃহের পূর্ব দক্ষিণ কোণে গান্ধীজির আলো ছায়াময় নিরাভরণ স্থানটুকু, এরা সকলে মিলে এতক্ষণ যার অপেক্ষা করেছিল তিনি এসেছেন। হ্যাঁ, তিনি এসেছেন, আর তার সঙ্গে এসেছে নবীন ভারত, আর এসেছে প্রাচীন ভারত। রবীন্দ্রনাথ বলেছেন, বিদেশের শিক্ষা ভারতবর্ষকে অতীত বর্তমানে দ্বিধা বিভক্ত করিতেছে, যিনি সেতু নির্মাণ করিবেন তিনি আমাদেরকে রক্ষা করিবেন, তিনি তাহার শ্রদ্ধার দ্বারা আমাদের মধ্যে শ্রদ্ধার সঞ্চার করিবেন, আমাদেরকে প্রতিষ্ঠা দান করিবেন, আমাদের আত্ম উপহাস আত্ম অবিশ্বাস তিনি অনায়াসে তিরস্কৃত করিবেন, আমাদেরকে এমন প্রাচীন সম্পদের অধিকারী করিবেন যে পরের ছদ্মবেশে নিজের লজ্জা লুকাইবার আর প্রবৃত্তি থাকিবে না। অতীত বর্তমান ভারতের মধ্যে সেতুবন্ধন কার্যে 19 শতাব্দীর বাংলার দান অপূরণীয়। তথাপি কর্মক্ষেত্রে সেই সেতুবন্ধন কার্য গান্ধীজির সাধনায় সম্পূর্ণ হয়েছে। তিনি আপন শ্রদ্ধার দ্বারা আমাদের মধ্যে শ্রদ্ধার সঞ্চার করেছেন, আমাদের প্রতিষ্ঠা দিয়েছেন, আমাদের আত্ম উপহাস ও আত্ম অবিশ্বাসকে অনায়াসে তিরস্কৃত করেছেন, তিনি আমাদের রক্ষা করেছেন। অতএব সোদপুরে আশ্রমে তাঁর প্রবেশ যে মুক্তিকামী ভারতবর্ষেরই প্রবেশ, এই সত্য সহজেই সবার চোখে ধরা দিয়েছিল। কংগ্রেসের রথীরা কর্মসূত্রে সোদপুরে এসে উদয় হতে লাগলেন। এলেন জওহরলাল, এলেন প্যাটেল, গফর খান এলেন, মৌলানা সাহেব এলেন, আরো অনেকে যাতায়াত করতে লাগলেন। সারা ভারতের কংগ্রেসি কর্মচক্র সোদপুর আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হতে লাগলো। কত বৈঠক, সলা পরামর্শ, দেশি বিদেশি কত সাংবাদিকের ভিড়, কত ফটো তোলা উস্তাদ কত ভঙ্গিতে কত হল থেকে কত কোণ থেকে কত রকমের ছবি তুলতে লাগলেন। এরা কারো মানা মানেন না, আশ্রমের গাছপালা গরু মাঠের পর্যন্ত কারো ছবি তুলতে বোধহয় বাকি রইল না। বিড়লা এলেন, সর্দার সদ্দর পরিহিত, হীরকমন্ডিতা কত ধনী বনিতা, দর্শনাভিলাষী কত কুল নারী, রেলগাড়ি বোঝাই হয়ে মানুষ আসতে লাগলো, বাস মদনের ভিড়, রাস্তায় জনস্রোত, ছাত্র ছাত্রী, গৃহী গৃহহীন, ব্রাহ্মণ হরিজন, সন্ন্যাসী উদাসী, বেকার অরাজন, চাষী কারিগর, কবি সমালোচক লেখক, মতবাদ পীড়িত জিজ্ঞাসা ক্লান্ত কত যুবজন, সরলমনা কর্মী কত মন্ত্রী, ICS পণ্ডিত অপণ্ডিত, জজ ব্যারিস্টার, চোরাখাতবাড়ি, রাজনৈতিক ধাপাবাজ, সোদপুর আশ্রমে সব রকম মানুষের যাতায়াত চলতে লাগলো। অধিকাংশই একবার দর্শন পেলে খুশি, সান্নিধ্য অল্প লোকের ভাগ্যে ঘটে, কথাবার্তা আরো অল্প লোকের। বড় রাজনৈতিক কারবারে কি ঘটলো তার খবর সেই সময় খবরের কাগজে নিশ্চয়ই মোটা অক্ষরে ছাপা হয়েছিল। তার অতিরিক্ত কোনো কিছু তথ্য বা তত্ত্ব পঞ্চলভ্য ফলের মতো নাগালের বাইরে, অতএব যা সহজলভ্য হয়েছিল তারই দুটো কথা আজকে পুণ্যদিনে বলবার চেষ্টা করব। বলুন সে পুণ্য কথা, আমাদের শুনতে খুব আগ্রহ। শুনুন তবে, ব্রহ্মমুহূর্তে ঘন্টা পড়বে রাত্রি 4টে, শীতকাল, সেবার আবার খুব কনকনে শীত, তাড়াতাড়ি সজ্জার ত্যাগ করে প্রাতঃ সংস্কৃত পার্টি সমাপন অন্তে 4:30 একটু আগে আমরা গান্ধীজির শয্যা পার্শ্বে গিয়ে বসতুম। তিনি শয্যার উপরে উত্তর মুখে আর আমরা মেজের উপর দক্ষিণ দিকে মুখ করে। ঠান্ডা মেজে বিনা আসনে বসতে তার নিষেধ ছিল। প্রার্থনা স্থলে যাবার পথটুকু অতিক্রম করতে করতে যেন শান্তি সাগরের সন্তাপ হারি স্পর্শ অনুভব করতুম। রাত্রির শেষ দানের ঘন নীরবতা কখনো গভীর অন্ধকারে কখনো বা শান্ত বিষ্ণায় স্নাত হয়ে অনেক বচনকে ব্যক্ত করবার আবেগে চঞ্চল মতুন হয়ে উঠত। আকাশে তারায় তারায় কাঁপুন, স্তব্ধ বৃক্ষরাজিতে পাতায় পাতায় কাঁপুন, ব্রহ্ম মুহূর্তে মৌনের সেই আনন্দ নৃত্যে তালে তালে অগ্রসর হয়ে গিয়ে আমরা সেই আনন্দময় পুরুষের সান্নিধ্যে উপস্থিত হতুম। আসন্ন প্রার্থনায় আহ্বান করে তিনি যেন বলতেন, শুভ্র শুভ মুহূর্ত আদি সার্থক করি, অমৃত ভরি অমৃত পূর্ণ ভাগীকে জাগে কে জাগে। তাকে দর্শন মাত্রী মনে হতো আলো যে যায় দেখা, আলো হৃদয়ী পূর্বনে জ্যোতির রেখা। এমনি করে প্রার্থনা বসতে গিয়ে আগে হতে মন ভাব ঘন হয়ে উঠত। তারপর বুদ্ধ নমস্কার, তারপর ঈশাবাস্য মিলন সর্বন থেকে আরম্ভ করে প্রার্থনার সব মন্ত্রগুলি একে একে আবৃত্তি করা হতো, তারপর গীতা পাঠ, তারপর একটি গান। প্রার্থনার এমন সুযোগ বহু ভাগ্যেই মেলে। ভোরবেলার প্রার্থনায় মেয়ে পুরুষ আন্দাজ 20-25 জন আমরা উপস্থিত থাকতুম। সেই ব্রহ্মভূত প্রসন্নাত্মা, সেই সর্বভূতাত্মভূতাত্মা কর্মযোগীর প্রার্থনাকালীন মৌন প্রত্যেক মুহূর্তটিকে কি অপূর্বতা মণ্ডিত করে দিয়ে কোন সে দিব্যভাবে সংবাদ বহন করে আনত, সে কথা আজ কে বলবে। মনে হতো ক্ষণিকের জন্য যেন সৃষ্টির উপর থেকে মায়ার আবরণখানি অপসারিত হয়েছে, যেন গীতার সেই বাণী সফল হয়েছে, মানব যে প্রপদন্তি মায়ামি তাম পরন্তিতে, যে একমাত্র আমাকেই আশ্রয় করে সেই দুস্তরা মায়া উদ্দীর্ণ হয়, যেন জ্যোতিষামোদিত জ্যোতিষ তমসা পরমোচ্চতে আধারের পারে সেই জ্যোতির্ময় পুরুষের বার্তা এসে পৌঁছেছে। একদিন প্রার্থনার শেষে অশ্বিনী কুমার দত্তের সেই মধুর গানটি গীত হল, মধুর তুমি মধুর তুমি, গায়িকার কণ্ঠ মধুর, ইসরাজের কোমল মধুর সুর, আর সেই মধুর গানের পরিবেশ সৃষ্টি হয়েছিল প্রার্থনার মধুর মন্ত্রোচ্চারণে। গানটি শেষ না হতেই গান্ধীজি মধুর কণ্ঠে বলে উঠলেন, মধুর মধুর হি হায়। প্রাতকালীন প্রার্থনার পর এই পরম ভাগবত গ্রন্থে আর কোনো দিন এমন উচ্ছ্বাস বাণী শোনা যায়নি। প্রার্থনার পূর্বে গান্ধীজি কথিত কখনো নিতান্ত প্রয়োজনে একাধিক কথা বলতেন। এক পক্ষাঘাতগ্রস্ত ভগ্নদেহ মুসলমান বন্ধুর একদিন প্রাতকালীন প্রার্থনায় আসবার কথা ছিল। প্রার্থনার প্রাককালে তিনি এসেছেন কিনা গান্ধীজি আগ্রহ করে প্রশ্ন করলেন। ঠিক তারপরে বন্ধুটিকে যখন প্রার্থনা স্থলে আনা হলো তখন তিনি তাকে আদর করে ডেকে নিলেন। অপরাহ্ন প্রার্থনা সভা আশ্রমের পূর্ব দিকে সস্পচ্ছারিত বিস্তীর্ণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হত। যেমন ব্রহ্মা গুরুন্দ্র মন্ত্র উচ্চারণের পর গীতার দ্বিতীয় অধ্যায় হতে স্থিত প্রজ্ঞ কা ভাষা শ্লোকগুলি আবৃত্তি করা হতো। গান্ধীজি ভারতবাসীকে কর্মযোগের দীক্ষা দিয়ে গেছেন, যে যোগ দীর্ঘকাল বসে ইহলোকে নষ্ট হয়েছে, সকালিনী হয় মহতার যোগ নষ্ট পর্যন্ত। কর্মযোগীর মহান আদর্শ এই শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে, সেই আদর্শ গান্ধীজি আপন জীবনে প্রতিষ্ঠিত করে গেছেন। এই শ্লোকগুলি আবৃত্তির সময় বিপুল জনতার মাঝে সেই অনুচ্চ মঞ্চের উপর গান্ধীজি প্রায় ধানমগ্ন অবস্থায় থাকতেন, তার সঙ্গে একটি জপের মালা থাকত। একদিন এই সময় একটি ব্যাপার লক্ষ্য করা যায়, শ্লোকগুলির আবৃত্তি চলেছে আর গান্ধীজি সমস্ত দেহ কাঁপছে, কম্প ও কোনো বেরিয়ে চলেছে, ভয়ের কারণ হয়ে উঠছে। গান্ধীজির মুখখানি দক্ষিণ স্কন্ধে ঈষৎ হেলে পড়েছে, দেহ যেন আর আয়ত্তের মধ্যে নেই মনে হচ্ছে, কম্পের বেগ সর্বাঙ্গে, ভয় হলো আসন থেকে কি নিচে পড়ে যাবেন, একটি বাংলার ভয়ঙ্কর ম্যালেরিয়ার আক্রমণ। মঞ্চের ঠিক পার্শ্বে দাদাসম্ভ তার নিকটে দাঁড়িয়ে প্রস্তুত হইল। মনে হলো কাকে ডাকি, কিন্তু প্রার্থনার ব্যাঘাত ঘটাতে সাহস হলো না। মুহূর্তেই মহাপ্রভুর অষ্ট সাত্বিক লক্ষণের শের কম্পের কথা তখন মনে পড়ে গেল, ভরসা পেল। কোন প্রার্থনা শেষ হয়ে এলো, বেপথেও তিনি শান্ত হয়ে গেল। আরো দু একদিন এই ব্যাপার দৃষ্ট হয়েছিল। বৈকালে গান্ধীজি যখন প্রার্থনা প্রাঙ্গণের দিকে অগ্রসর হতেন তখন আশ্রমের সেই পথটির দুই পাশে আশ্রমিকগণ তার অপেক্ষায় থাকতেন। কোনো কোনো ভাগ্যবান তার সেই হাস্য সমুজ্জ্বল দেহ দুর্লভ প্রসন্ন দৃষ্টি লাভ করে ধন্য হতো। আশ্চর্য এই বুড়া মানুষটিকে দেখে দেখে আশা আর মিটত না। দেখতুম গোলাপ বাগানে কোন সারাদিন ধরে সকলের আসা যাওয়া চলেছে, যে তাকে সকাল থেকে 10 বার দেখেছে সে আবার একবার চকিতে দেখে নিতে চলেছে, এত দর্শন কি পাশে কেন। এই বিভূতির কথা শুনে কি ভগবান কি বলেছে, অর্জুন বলেছিলেন ভুয়া কত তৃপ্তির হিসেবে নাস্তি নেই মৃতম, আবার বলো আশা আমার মিটছে না। বৈকালিক প্রার্থনার শেষের অঙ্গ ছিল রামধুন গান, এই গানের সঙ্গে জনতার স্ত্রী পুরুষ বালক বালিকা প্রত্যেকেই তালে তালে তালি দেয়, গান্ধীজি তাই চাইতেন। একদিন মেয়েদের লক্ষ্য করে প্রার্থনার্থী ভাষণে তিনি বলেছিলেন, আপনারা সকলে পুরাপুরি তালে যোগ দিচ্ছেন না, এই নিকন্যা সংকোচ তোমরা ত্যাগ করুন, নাটকে যে রস তার চেয়ে শতগুণ রস একসঙ্গে এই রামনাম গানে পাওয়া যায়। সংসার নাটক সত্য ভরা, এর হাসি অশ্রু করুণ রস নাট্যশালা রঙ্গমঞ্চে পাওয়া যায় না। সুরতাল স্বাভাবিক হলে হৃদয়ে পৌঁছবার পথ হয়, আবার হৃদয় দিয়ে উপলব্ধি করবার চেষ্টা না করলে সুরতাল প্রবেশ পথ পায় না। একদিন অপরাহ্ন প্রার্থনায় রবীন্দ্রনাথের অন্তর মনে বিকশিত করা সঙ্গীত গীত হলো, ভাষণে গান্ধীজি বললেন, এই গান আমার বড় প্রিয়, একবার কাজের জন্য গুরুদেব সবরমতী আশ্রমে আসেন, রাত্রে থাকেন, শেষ রাত্রে প্রার্থনায় যোগ দিতে তার কষ্ট হবে, তাই বললেন আপনার আর প্রার্থনায় গিয়ে কাজ নেই। শুনে গুরুদেব বললেন, প্রার্থনায় আমাকে জোর দিতেই হবে, এবং তিনি প্রার্থনা সভায় সেদিন এই অন্তর নামে বিকশিত করে গানটি তিনি গিয়েছিলেন। মধুহরা কৃষি সুর, গুরুদেব আমাদের আকণ্ঠ মধু পান করিয়েছিলেন, দিল মধুতে ভরে গিয়েছিল। চাঁদনি রাত, পূর্ণিমা বা এরকম তিথি হবে, আলো ঢালা আকাশ, তারা তাই অল্পই দেখা যাচ্ছিল, আর সেই আকাশ ছিল আমাদের প্রার্থনা মন্দিরের ছাদ। শেষ রাত্রে চাঁদের আলো বড় মিঠা, বড় ঠান্ডা, এমনি এক জোৎসায় সবর্ণতি বামুয়ার পথে গুরুদেব গিয়েছিলেন, অন্তর মন বিকশিত কর অন্তরতর হে। সে গান সে সুর এখনো আমার কানে বাজছে, অন্তর বিকশিত করতে পারলে, যুক্ত করে হে সবার সঙ্গে, সবার সঙ্গে যুক্ত হতে পারলে সারা সংসার ভাই বোন হয়ে যায়। আসলে পশ্চিম দিকের মনোরম উদ্যানকে বেষ্টন করে একটি পথ, চারদিকে গাছে পাতায় ঘাসে ফুলে সজ্জিত হয়ে দুই বেলা বাপুজির চরণ স্পর্শের অপেক্ষায় আছে। রাত্রিকালে মনে হতো সমস্ত আশ্রমটি যেন একটি দিব্য সঙ্গীতের সুরে বাঁধা হয়ে গেছে। এই পথে গান্ধীজি সকাল বিকাল ভ্রমণ করতেন, বহু লোকের সঙ্গে দেখাশোনা কথাবার্তা এই ভ্রমণকালই সেরে নিতেন। অবশ্য আগে হতেই তার ব্যবস্থা করা থাকতো, বহু কর্মী তাদের কাজের সুবিধা অসুবিধার কথা এই সময় তার গোচরে নিয়ে আসতো। গান্ধীজি একে বলতেন ওয়াকিং ইন্টারভিউ। এই চলন্ত সাক্ষাৎকার একবার আমার ভাগ্যে জুটে যায়। আমি হিন্দি জানি না, ইংরেজিতে নিজের কথা বলবার প্রস্তাব খুব ভয় ভয় করল। বাপুজি আমার দিকে চেয়ে অপরূপ এক হাসি হেসে হিন্দিতে বললেন, বাংলায় বলো, আমি বাংলা বুঝি। সেই আশ্চর্য হাসি দিয়ে তিনি আমাকে এমনি করে ধুয়ে দিলেন যে আমার লজ্জা সংকোচ ভয় সব কেটে গেল। আমি তখনই উপলব্ধি করলাম এমন আশ্চর্য বিচার কোথাও নেই। তারপর প্রায় অর্ধ ঘন্টা ব্যাপী কথাবার্তায় আরামবাগে নদীতে বাঁধ বেঁধে মাঠে মাঠে সেচের জল দিয়ে ধান উৎপাদন করার কথা আলোচনা হলো। আমি নিজের বাংলায় যথাসম্ভব সংস্কৃত গঠিত কথা ব্যবহার করে নিল। গান্ধীজি সকল কথা বুঝলেন, আবশ্যক প্রশ্নাদি যা কিছু সবই করলেন, কোথাও বেশমাত্র অসুবিধা হলো না। মাত্র দুটি কথা গান্ধীজি বুঝতে না পেরে প্রশ্ন করেছিলেন, কেয়া হয় কথা দুটি, বাড়িপাত এবং খানা, 50 খানা গ্রাম। সতীশবাবু বুঝিয়ে দিলেন, তিনি খুব হাসলেন, বোঝা গেল তার বাংলায় নামসই করা একটা শখের ব্যাপার মাত্র ছিল না। গান্ধীজির বসবার ঘর থেকে একটু তফাতে ভ্রমণ পথের পারে উত্তর পূর্ব দিকে একটি আমতলায় এই মহাভিক্ষু প্রতি সন্ধ্যায় হরিজনদের জন্য ভিক্ষা সংগ্রহ করতেন। মধ্যে একটি বেড়া ছিল, বেড়ার একদিকে তিনি, অপর দিকে সারিবদ্ধ ছোট একটি জনতা। মহাভিক্ষু স্মিত মুখে সবার দিকে একে একে কল্যাণ হস্ত প্রসারিত করে দিচ্ছেন। নর নারী বালক বৃদ্ধ যুবা সকলেই যার যা সাধ্য সেই প্রসারিত করপদ্যে অর্ঘ্য হিসাবে দান করছে। দেওয়া নেওয়ার দিব্য পালা জমে গিয়েছে। মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই, ওগো তোমার সোনার আলোর ধারা, তারি আমি ধারি ধার, আমার কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার। আকাশের সোনার আলোর ঋণ পৃথিবীর কালো মাটি আপন বুকে ফুল ফুটিয়ে শোধ করে। এমনি করে যুগ যুগ ধরে সৃষ্টির মধ্যে অবাধ দেওয়া নেওয়ার পালা চলেছে। কিন্তু মানুষের সমাজে আজ সে পথ একবারে বন্ধ হয়ে গেছে, শোষণে সে পথ আগলেছে, প্রেমের সম্পর্ক ভেঙে দিয়েছে। গান্ধীজি সেই
একদিন বর্মা প্রত্যাগত ক্লান্ত একদল শরণার্থী ওই আমতলা এসে দাঁড়ালেন। গান্ধীজি তাদের বললেন, তোমাদের কষ্ট হয়নি? তারা দলে বলে গিয়ে খুশি। তারপর বললেন, হরিজনদের জন্য কিছু দাও, কৌড়ি ভিড় দেও লেঙ্গে। তারা টাকা শিখিয়ে আনি দোয়ানি দিতে লাগলো। বাপুর মুখের প্রসন্নতা তাদের মুখে ছড়িয়ে পড়লো। বুঝলুম দেওয়ানো আর এই সম্পর্কটুকু ক্ষণিকের হলো সত্যের প্রভাব দীপ্ত। একদিনের দানে কয়টা কমলা লেবু ছিল, বেড়ার পারে মেয়েদের কোলে ছোট ছোট ছেলে ছিল। বাপুজি খেলা শুরু করলেন, একটি ছোট্ট ছেলের গালে ছোট্ট একটি চড় মেরে বললেন, পয়সা দাও লেবু দেবো। দেওয়া নেওয়া শুরু হলো। একটা ছেলে কিছুতেই হাতের পয়সা দেবে না, বাপুও কিছুতেই হাতের লেবু দেবেন না। খুব হাসে বাপু তাকে ছেড়ে চললেন, আর এক শিশুর সঙ্গে খেলা জুড়ে দিলেন। তখন সেই ছেলেটা হাতের পয়সা দেবার জন্য মার কোল থেকে বাপুর দিকে ঝুঁকে পড়লো। বাপু ফিরলেন, হাসলেন, পয়সা নিলেন, লেবু দিলেন আর বললেন, আমি পাক্কা বেনিয়া। হাসি দৌড় উঠল। আরেক দিন এই আমতলায় হিন্দুস্তানি এক পাঠশালার ছেলের দল এসে জুটেছে। তারা ঠোঁয়া করে আপন আপন মুড়ির ভাগ নিচ্ছে। বাপু এসে হেসে বসে গিয়ে বললেন, মেরা হিসা দিয়ে দাও, আমার ভাগটা দাও। কি আশ্চর্য, বালকের দলে বাপু একেবারে বালক। এই কি সেই চিরন্তন শিশু শুদ্ধ অপাপবিত্র? একদিন খবর পাওয়া গেল, কলকাতার এক ব্যারিস্টার বাবুকে প্রয়াত ছন্দে রচিত একটি অনুরোধ পত্র পাঠিয়েছেন। পত্রের মর্ম, প্রায় 425 বছর আগে পতিত পাবন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিকটের গঙ্গাতীরে পানিহাটি গ্রামে পদার্পণ করেছিলেন। হরিজন বন্ধু, আপনি আজ একবার সেই স্থানে আসুন। পরদিন জানা গেল বাবুজি পানিহাটি যাবার সংকল্প করেছেন। পথ ঘাট দেখে আসা হলো, খেতেশবাবু সঙ্গে ছিলেন। বাবুর জন্য মোটর ঠিক করা হলো, অন্য ব্যবস্থা যা কিছু সবই স্থির হলো। গান্ধীজি বললেন, এ আমার তীর্থযাত্রা, পদব্রত যাওয়াই বিধি। 18 জানুয়ারি 46 তারিখে সকাল 7:30 তিনি সদল বলে বাহির হলেন। পানিহাটির গঙ্গাতীর আন্দাজ 8 ঘন্টার পথ। পথে সকল গৃহস্থ ঘরে তাকে সম্বোধ সসম্ভ্রমে অভ্যর্থনা জানালেন। তারপর তিনি গঙ্গাতীরে উপস্থিত হলেন। ইংরেজিতে মহাপ্রভুর স্মারকলিপি দেখে বাবুজি ক্ষুণ্ণ ব্যথিত ও কুণ্ঠিত হয়ে বললেন, বাংলা হিন্দি বা উর্দুতে লিখলেই তো হতো। একজন জবাব দিয়ে বসলেন, আমেরিকান টুরিস্টদের জন্য লেখা হয়েছে। গান্ধীজি তারপর বৃক্ষতলে দাঁড়িয়ে মহাপ্রভুর স্মৃতিচিহ্ন যা কিছু সাজানো ছিল একে একে অতি যত্ন ও শ্রদ্ধা সহকারে দেখতে লাগলেন। একখানি পুঁথিতে বড় বড় অক্ষরে বাংলায় লেখা ছিল, মহাপ্রভুর হস্তাক্ষর। গান্ধীজি পুঁথিখানি হাতে তুলে নিয়ে পড়লেন, মহাপ্রভুর হস্তাক্ষর। সেই সময় এক ভদ্রলোক সম্ভবত প্রফেসর ঝাঁপিয়ে পড়ে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলে উঠলেন, মহাপ্রভুর হ্যান্ড রাইটিং, কি বিপদ। ফেরবার পথে গাছতলায় একটু ভিড় হওয়ায় উদ্যোক্তারা কুণ্ঠিত হয়েছেন দেখে গান্ধীজি হেসে বললেন, তীর্থে এমন তো হয়ই। তারপর প্রসন্ন হাসির তরঙ্গ তুলতে তুলতে সদ্যুর আশ্রমে ফিরে এলেন। একদিন বেড়া তখন আড়াইটে, বাবু খালি গায়ে বাক্স চটকায় সুতা কাটছেন। ঘরে শান্তিনিকেতনের 4 জন হরিজন যুবক গান গাইছেন, হে ভৈরব শক্তি দাও। তাদের শিক্ষক গানের সঙ্গে চমৎকার রিসার্জ বাজাচ্ছেন। আবার সেই প্রসন্ন মুখ, সেই প্রসন্ন হাসি যেন আলো দিয়ে ধোয়া। এই বয়সে কি সুন্দর মজবুত গঠন, রক্তাভ প্রশস্ত বক্ষস্থল, উঠিদেশ ক্রমে সরু হয়ে এসেছে, হাতের পেশি দৃঢ়। গান শুনতে শুনতে বাবুজি শুধু কাটছেন। ঘরের এক কোণে অমৃতকর খাতাপত্র নিয়ে, তারই অপরদিকে সুশীলা নার চিঠি লেখায় ব্যস্ত। মাঝে রামকৃষ্ণ বাজাজ, রবীন্দ্রনাথের কোন বাংলা কাব্যপাঠ নিরত। কুবের রাস্তায় পারেলাল সুতা কাটছেন। দক্ষিণের বারান্দায় চৌপায়ের উপর সদ্যর উন্মুক্ত কাঞ্চন বেন হাসি মুখে খুশি হয়ে বসে আছেন। ঘরখানি কাজে গানে আনন্দে উজ্জ্বল হয়ে আছে। বাবুজি বাক্স চরকা ছেড়ে বাঁশের চরকা নিলেন, প্রভাবতী এনে দিলেন। একখানি ছোট চৌকির উপর বসে ডান হাতে পাঁচ ধরে বাঁ হাতে চরকা ঘুরিয়ে তিনি সুতা কাটতে লাগলেন। আশ্রমের মধ্যে আর একটি মানুষকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। তিনি সেই শালুপাংশুর মহাভুজ আব্দুল গফুর খাঁ সীমান্ত গান্ধী। যেমন রিজু উন্নত দেহ, তেমনি রিজু উন্নত মন। রাজনীতির চর্চা পছন্দ করতেন না, গঠন কর্মের আলোচনায় তার সকল সময় প্রিয় ছিল। কি আমোদের লোক! মাঝে মাঝে দেখা যেত ভান্ডার ঘরে বসে ছুরি দিয়ে হাসি মুখে উদ্যোগ করছেন। খবর এলো ওয়ার্কিং কমিটির সভায় এখনই যেতে হবে, হাতে ছুরিখানি তৎক্ষণাৎ রেখে দিয়ে হেসে উঠে পড়লেন। দেশভঙ্গজাত অগ্নিতে চরম আহুতি দিয়ে গান্ধীজি চলে গেলেন। গাইছেন গফরখানা আজ ভারতের মুক্তি সাধনায় দুঃখের কণ্ঠ মুঠো ধারণ করে কারাবে। ১৯শে জানুয়ারি ১৯৪৬ বেলা আড়াইতে বাবুজি সোদপুর আশ্রম থেকে বিদায় নিয়ে স্টেশনে রেলগাড়িতে এসে উঠলেন। স্পেশাল ট্রেনের দরজার ধারে ডান হাতে হাতল ধরে দাঁড়িয়ে আছেন আর বাঁ হাত প্রসারিত করে দিয়েছেন। ট্রেন তখনই ছাড়বে, তস্তফে আমি বললুম, বাবুজি দরজা বন্ধ কর দিজিয়ে। নিমেষে বাম হস্তে অপর হাতলটি ধরে ঈষৎ সোজা হয়ে হাসির অমৃত ধারা ঢেলে দিয়ে বাবুজি বললেন, আরে মায়ের তোর দরওয়াজা বন গে। তারপর এক মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিল। আশ্রমে ফিরে এসে দেখলুম আনন্দের হাট ভেঙে গেছে।